বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 8 জানুয়ারি, 24 পৌষ এবং ফার্সি 18 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে 25 আফগানকে হত্যার বিষয়ে প্রিন্স হ্যারির স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে টঙ্গীর তুরাগ নদীর তীরে এবছরও 2 পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামী 13 জানুয়ারি। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন, শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সুখের নীর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বাক স্বাধীনতার অজুহাতে কোন দেশ বা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই, ইরানের পররাষ্ট্র মন্ত্রক। রিয়াদের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা জোরদার হওয়ায় ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি। বাংলাদেশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং ভারতের সকল মাদ্রাসা থেকে অমুসলিম ছাত্রদের চিহ্নিত করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নির্দেশ দিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাক স্বাধীনতার অজুহাতে কোন দেশ বা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই। ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার অবমাননাকর কিছু কার্টুন ছাপে ওই ন্যাক্কারজনক পদক্ষেপের প্রতিবাদে নাসের কানিয়ানি সাফি আজ এ মন্তব্য করেন। বার্তা সংস্থায় ইরনা জানায়, জনাব কানিয়ানি আজ তার টুইটার পেজে ফরাসি কর্মকর্তাদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ঔপনিবেশিকতা, মানবাধিকার লঙ্ঘন এবং দেশ বিদেশে মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের কালো ইতিহাস ফ্রান্সের রয়েছে। সুতরাং বাক স্বাধীনতার নামে অন্য কোনো দেশ ও জাতির পবিত্র স্থানের নির্লজ্জ অবমাননাকে ন্যায্যতা দেওয়া কিংবা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার ফরাসিদের নেই। কানিয়ানি বলেন, ফরাসি সরকারের উচিত আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করা, কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে পারস্পরিক সম্মানের ভিত্তিতে অন্যদের জাতীয় ও ধর্মীয় মূল্যবোধগুলোকে শ্রদ্ধা করা। ইরানের পার্লামেন্ট মজলিসের শুরার স্পিকার আজ তুরস্ক সফরে গেছেন। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি বা এপি এর 13তম বৈঠকের মূল পর্বে যোগ দিতে তিনি দুদিনের সফরে তুরস্ক যান। ইরানি সাংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুই এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দুদিনের এই সফরে মজলিসে শুরার স্পিকার মোহাম্মদ বাকের কালিবাপের সঙ্গে মজলিসে শুরার অধিকাংশ সদস্য রয়েছেন। তুরস্কের আনাতোলিয়ার টাইটানিক মার্দান প্যালেস হোটেলে এপিএর চারদিনব্যাপী ওই শীর্ষ বৈঠকের মূল পর্ব অনুষ্ঠিত হবে। গতকাল থেকে চলমান এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির ওই বৈঠকে বাকের কালিবাপ আগামীকাল বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। ১১ জানুয়ারি শেষ হবে এপিএর এই শীর্ষ বৈঠক। এপিএর চলতি অধিবেশনে তুরস্ক, ইরান, আজারবাইজান প্রজাতন্ত্র, সৌদি আরব, তিমুর লেস্তে, তুর্কমেনিস্তান এবং ইয়েমেন এই সাত দেশের পার্লামেন্ট স্পিকাররা যোগ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান মস্কো সম্পর্ক কৌশলগত। তেহরানে রাশিয়ার নয়া রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে সৈয়দ ইব্রাহিম রাইসি আজ একথা বলেন। দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বহু ক্ষেত্র রয়েছে বলে রাইসি উল্লেখ করেন। তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট রাইসি ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। প্রেসিডেন্টের তথ্য বিভাগ জানিয়েছে, ইব্রাহিম রাইসি রাশিয়ার নয়া রাষ্ট্রদূত আলেক্সি দেদোভের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তেহরান মস্কো সম্পর্ককে কৌশলগত বলে উল্লেখ করেছেন। রুশ রাষ্ট্রদূত দেদোভ ওই অনুষ্ঠানে বলেছেন, মস্কো তেহরান সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন হবে তাঁর কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতার কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার নীতি ব্যর্থ হয়ে গেছে। পশ্চিমারা নিষেধাজ্ঞার ব্যাপারে হতাশ হয়ে পড়েছে বলেও মি. দেদোব মন্তব্য করেন। ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে খবর দিয়েছে ইরানের শুল্ক অধিদপ্তর IRICA। এটি বলেছে, সম্প্রতি সৌদি আরবে ইস্পাত সামগ্রী রপ্তানি করেই আয় হয়েছে ১ কোটি ৪০ লাখ ডলার। এছাড়া দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা দেখা দেওয়ায় রপ্তানির এই পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শনিবার IRICA-র পক্ষ থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নয় মাসে সৌদি আরবে ১ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইস্পাত সামগ্রী রপ্তানি হয়েছে। এই পরিমাণ ২০২১ সালের একই সময়ে ছিল মাত্র ৪২,০০০ ডলার। IRICA বলেছে, ২০১৬ সালের দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটি দ্বিপক্ষীয় বাণিজ্যের সর্বোচ্চ চালান। শুল্ক অধিদপ্তর আরও বলেছে, তেহরান রিয়াদ সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ইরাক উদ্যোগী হওয়ার পর বাণিজ্য সম্প্রসারণের এই সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গণতন্ত্র রক্ষা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও দেশের বিজয়কে সুসংহত এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি জেপির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। কাদের বলেন, খারাপ লোকেদের হাতে রাজনীতি থাকলে দেশের জন্য ক্ষতিকর হবে, তাই নীতিবান ও মেধাবীদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, এই দেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।
এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সভায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে যেভাবে গুম, খুন ও নৈরাজ্য চলছে তাতে আরও নিষেধাজ্ঞা আসবে, সেটাই স্বাভাবিক। বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ যত কালো আইন আছে সব বাতিল করা হবে বলেও জানান বিএনপির এই নীতি নির্ধারক।
বাংলাদেশ এমবিসি তো নিষেধাজ্ঞা বন্ধ করার কাজ না, তার বাংলাদেশ এমবিসির কাজ হচ্ছে বাংলাদেশের স্বার্থে, জনগণের অর্থে যে যারা ওখানে কাজ করছে বাংলাদেশ এমবিসি গুলোতে, তাদের কাজ হচ্ছে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করা, জনগণের বিরুদ্ধে কাজ করা না।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে কয়েক মাস আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বেড়েছে বেশিরভাগ পণ্য ও সেবার খরচ। এর মধ্যে খরচের খাতায় যুক্ত হচ্ছে নতুন আরেক খাত। এবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ভোক্তা পর্যায়ের খুচরা বিদ্যুতের দাম 15% বাড়ানোর সুপারিশ করেছে। আজ সকাল থেকে ঢাকায় বিদ্যুতের দাম বৃদ্ধি সংক্রান্ত গণ শুনানি শুরু হয়। এই শুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি এই সুপারিশ করে। শুনানিতে পিডিবির পক্ষ থেকে বলা হয়, প্রতি টন কয়লার দাম $230 এবং প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম $70 হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে ৪০,০০০ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে, কিন্তু বিআরসি পাইকারি মূল্য বৃদ্ধিতে ১৭,০০০ কোটি টাকা ভর্তুকি নির্ধারণ করে দিয়েছে। কাজেই এই মূল্য কাঠামো ধরে দাম বাড়ানো হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না। ভারতের ১০৩ জন সাবেক আমলার একটি গোষ্ঠী লোকসভার স্পিকার এবং এথিক্স কমিটির কাছে চিঠি লিখে মধ্যপ্রদেশের বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রজ্ঞা সিং ঠাকুর কর্ণাটকের শিবমোগায় একটি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সময় হিন্দুদের অস্ত্র রাখার আহ্বান জানিয়েছিলেন। সাবেক কর্মকর্তাদের চিঠিতে বলা হয়েছে, মনে হচ্ছে তিনি তার বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ এড়াতে চতুরতার সাথে তার শব্দ চয়ন করেছিলেন, কারণ তার বক্তব্যকে যাতে কেবল আত্মরক্ষার আহ্বান হিসেবে দেখা যায়। চিঠিতে অভিযোগ করা হয়েছে, তিনি স্পষ্টভাবে হিন্দুদের বলেছিলেন যে তাদের অহিন্দুদের আক্রমণের ভয় থাকতে হবে, যদিও মুসলিম শব্দটি ব্যবহার করা হয়নি। ভারতের জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এক চিঠিতে দেশটির সকল মাদ্রাসা থেকে অমুসলিম ছাত্রদের চিহ্নিত করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করতে বলেছে। মাদ্রাসায় অমুসলিম ছাত্রদের শনাক্তকরণ এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ভর্তি করানো সংক্রান্ত চিঠিটির বিষয়বস্তু সম্প্রতি প্রকাশ পেয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন মাদ্রাসা থেকে অমুসলিম ছাত্রদের চিহ্নিত করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করতে বলেছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলগুলোকে ছাত্রদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনায় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার অধিকার আইনের অধীনে মাদ্রাসা থেকে অমুসলিম ছাত্রদের চিহ্নিত করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করতে হবে। মাদ্রাসায় অমুসলিম ছাত্রদের শনাক্তকরণ এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ভর্তি করানোর সংক্রান্ত চিঠিটি গত 8 ডিসেম্বর জাতীয় শিশু কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্কা কানুনগো জারি করেন। সম্প্রতি তা প্রকাশ এসেছে। চিঠিতে বলা হয়েছে, সারা দেশে সাহায্যপ্রাপ্ত ও স্বীকৃত মাদ্রাসায় অধ্যয়নরত অমুসলিম ছাত্রদের চিহ্নিত করতে হবে এবং শিক্ষার অধিকার আইনের অধীনে তাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে সেখানে তাদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থাও করতে হবে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চিঠি অনুসারে কর্তৃপক্ষ অভিযোগ পাচ্ছে যে সরকার স্বীকৃত এবং সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে অমুসলিম শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা শেখানোর ব্যবস্থা রয়েছে এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও সরকারি উপবৃত্তি পায়। কমিশনের মতে, এই ব্যবস্থার সংবিধানের 28-3 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে কমিশন এটাও মনে করে যে মাদ্রাসা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলকে এ ধরনের সাহায্যপ্রাপ্ত এবং স্বীকৃত মাদ্রাসাগুলোর বিশদ তদন্ত করার নির্দেশ দিয়েছে যেখানে অমুসলিম শিশুরা পড়াশোনা করছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। 2021 সালের আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি গাড়িতে মার্কিন ড্রোন হামলায় অন্তত 12 জন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার ঘটনাকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল তা একটি মার্কিন দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। 2021 সালের 15 আগস্ট তালেবানের হাতে রাজধানী কাবুলের পতন ঘটার পর সেখানে আটকে পড়া হাজার হাজার মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় বিগত 20 বছরে মার্কিন বাহিনীর পক্ষে কাজ করা হাজার হাজার আফগান নাগরিকও কাবুল বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালাতে থাকেন। ওই হুলস্থুল পরিস্থিতির মধ্যে 29 আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে একটি টয়োটা করোল্লা গাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে 7 শিশুসহ 12 বেসামরিক ব্যক্তি নিহত হন। মার্কিন বাহিনী দাবি করে তারা উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে এবং তাদের গাড়িতে হামলা চালিয়ে একদল জঙ্গিকে হত্যা করেছে, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন বাহিনী তাদের ভুল বুঝতে পারলেও সেই ভুলের কথা স্বীকার না করে মিথ্যা ও বানোয়াট কাহিনী প্রচার করতে থাকে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেনের রাজপুত্র হ্যারি আফগানিস্তানে 25 জনকে হত্যার কথা স্বীকার করেছেন। প্রশ্ন উঠেছে, এমন অপরাধের পরও কি তারা বিচারের বাইরে থেকে যাবে? এ সম্পর্কেই দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি আফগানিস্তানে 25 জনকে হত্যার কথা স্বীকার করেছেন। তার আত্মজীবনী স্পেয়ার আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। সেই বইয়েই তিনি আফগানিস্তানে হত্যার কথা স্বীকার করেছেন। প্রিন্স হ্যারি 2 বার আফগানিস্তানে যুদ্ধ করতে গেছেন। প্রথমে 2007 থেকে 2008 সালের মাঝামাঝিতে স্থলবাহিনীর সদস্য হিসেবে এবং 2012 ও 2013 সালে অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচির পাইলট হিসেবে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছেন। হ্যারি বলেছেন তিনি তালেবানদের হত্যা করেছেন, তবে তালেবানের প্রভাবশালী নেতা আনাস হাক্কানি বলেছেন তারা যাচাই করে দেখেছেন প্রিন্স হ্যারি যে দিনগুলোতে 25 তালেবানকে হত্যার কথা উল্লেখ করেছেন সেই দিনগুলোতে হেলমান্দে তালেবানের কেউ মারা যায়নি। কাজে এটা সুস্পষ্ট বেসামরিক এবং সাধারণ মানুষকেই তিনি হত্যা করেছেন। আফগানিস্তানে আমেরিকা ও ব্রিটেনের হামলার খবরাখবর সংগ্রহ করা সাধারণ সাংবাদিকদের পক্ষে বেশ কঠিন ছিল। কেবল আগ্রাসী বাহিনী যেসব তথ্য প্রকাশ করত সেগুলো সম্পর্কে জানা যেত। এরপরও নানাভাবে কিছু তথ্য প্রমাণ ফাঁস হয়ে গেছে। স্বাধীন সূত্রগুলোর তথ্য মতে ব্রিটিশ সেনারা আফগানিস্তানে মানুষ হত্যার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। এ কারণে তারা এক একজন মানুষকে হত্যার পর তার আঙ্গুল কেটে নিজের কাছে রেখে দিত এবং নিজের ঘোষিত সংখ্যার প্রমাণ হিসেবে আঙ্গুলগুলো প্রদর্শন করত। অতীত ইতিহাস বিশ্লেষণ করলেও দেখা যায় ব্রিটিশ বাহিনী যেখানেই গেছে সেখানেই বিনোদনের অংশ হিসেবে মানুষ হত্যা করেছে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের সময়ও এমন অসংখ্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আফগান যুদ্ধে অংশ নিয়ে হ্যারির মতো এত গুরুত্বপূর্ণ ব্রিটিশ ব্যক্তিত্ব যেখানে নির্মমভাবে সাধারণ মানুষ হত্যা করেছেন এবং অবলীলায় তা এখন স্বীকার করছেন, সেখানে সাধারণ সেনাদের নির্মম আচরণ যে আরও কত ভয়াবহ পর্যায়ে ছিল তা সহজেই অনুমেয়। এ অবস্থায় এই প্রবণতা থামাতে আফগানিস্তানে ব্রিটিশ ও মার্কিন নেতৃত্বাধীন দখলদার বাহিনীর দখলদারি ও হত্যাযজ্ঞের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনার জীর্ণতা কাটিয়ে বাংলাদেশের ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে এবছরও 2 পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামী 13 জানুয়ারি। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
করোনার জীর্ণতা কাটিয়ে টঙ্গীর তুরাগ তীরে এবছরও দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামী ১৩ জানুয়ারি। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ইজতেমা ময়দান প্রস্তুত, প্যান্ডেল নির্মাণ সহ যাবতীয় প্রস্তুতি চলছে বেশ জোরে সোরেই। এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে, প্রথম পর্ব ১৩ থেকে ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজনের যাবতীয় প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। ধর্মপ্রাণ মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়দানে ইজতেমার প্রস্তুতি কাজে অংশ নিচ্ছেন।
ইমানকে নিজের ভিতরে তৈরি করা এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য সবসময় আমরা জানমাল সমনীয় তার উপরে আমরা মেহনত করি।
প্রায় দুই বছর হলো ইজতেমার কাজ বন্ধ ছিল, এবছর চালু হয়েছে ইনশাল্লাহ, কাজও অনেকটা হয়েছে।
ইতিমধ্যে ৯০% কাজ সম্পন্ন হয়েছে। ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদীর পূর্ব পাড়ে নামাজের মিম্বর এবং উত্তর পশ্চিম কোণায় বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত কামরার পাশে বয়ান মঞ্চ নির্মাণ করা হচ্ছে। এছাড়া সামিয়ানা টানানো, বিদ্যুৎ ও মাইক সংযোগের জন্য তার টানানো সহ তাশকিল কামরা, জুর নেওয়ালি জামাতের কামরা, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বয়ান শোনার পৃথক কামরা তৈরি করা হচ্ছে। ১৬০ একর জায়গায় বিশাল সামিয়ানা টানানোর কাজ প্রায় শেষ।
আমাদের এই সামিয়ানাগুলো এখনো অনেক কাজ বাকি আছে, মাইক টানানো, বাতি লাগানো, এই কাজগুলো করতে আমরা আজকে আসছি।
এখানে আসলে দিনের বিষয়গুলো, কোরআন হাদিসের কথাগুলো শুনে মানুষ যেন নিজে আমল করে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অনুযায়ী জীবন চালাতে পারে।
বিশাল ময়দানে খিত্তাভিত্তিক চলছে মাইক বাঁধা এবং বৈদ্যুতিক লাইট টানানোর কাজও। এদিকে ইজতেমা ঘিরে সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলার বিষয়ে নজরদারির জন্য বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে গাজীপুরের জেলা প্রশাসককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, এবারের ইজতেমা আয়োজন ঘিরে অজু ও গোসলখানা সহ যাবতীয় সুযোগ সুবিধা বাড়িয়েছে কর্তৃপক্ষ।
জানুয়ারি মাসের ১৩, ১৪, ১৫ প্রথম পর্বে এবং একই মাসের ২০, ২১, ২২ তারিখে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা হবে। তাবলিগ জামাতের মুরব্বীরা সহ বিভিন্ন সরকারের যে ইউটিলিটি ডিপার্টমেন্ট আছে তারা সকলেই মাঠে কাজ করতেছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
অনুষ্ঠানের পর্যায়ে যোগ দিচ্ছি আমি বাবুল আক্তার। এখন রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারের নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
গত কয়েক পর্বের আলোচনায় আমরা নারীর প্রতি ইসলামের সর্বোচ্চ ও যথাযোগ্য সম্মানের বিষয় নিয়ে কথা বলেছি। মানবীয় মর্যাদার দিক থেকে ইসলাম নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতার সঙ্গে তুলনা করেছেন। তিনি নারীকে পাহলোয়ান ভাবতে নিষেধ করেছেন এবং বলেছেন, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। মা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক, তার স্কুল হচ্ছে সেরা স্কুল। একজন ভালো ও সুশিক্ষিত মাই সমাজকে উপহার দিতে পারে যোগ্যতম নাগরিক। আজ আমরা পরিবার, সমাজ, আল্লাহর প্রতি নারীর দায়িত্ব বা সম্পর্ক বিষয়ে পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা বলবো। ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে নারীর বাহ্যিক রূপ বা সৌন্দর্য কিংবা গহনা অলঙ্কার নয়, বরং তাঁর খোদাভীতি ও চারিত্রিক সুষমাই তাঁকে দেয় ঐশী মর্যাদা। পবিত্র কোরআনে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ঈমানদার পুরুষ ঈমানদার নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক জিক্রকারী পুরুষ ও জিক্রকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা বাকারার 221 নম্বর আয়াতে মহান আল্লাহ বিশ্বাসী দাসীকে মুক্ত বা স্বাধীন মুশরিক নারীর চেয়েও মর্যাদাশীল বলে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও মুশরিক নারীকে তোমাদের কাছে বাহ্যিক সৌন্দর্যের জন্য বেশি ভালো লাগতেও পারে এবং তোমরা নারীরা কোনো মুশরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভালো, যদিও তোমরা বাহ্যিক রূপের কারণে মুশরিকদের দেখে মোহিত হতেও পারো।
যে নারী ধর্মীয় জ্ঞান ও যোগ্যতায় যত বেশি অগ্রসর হবেন তার সন্তানও হবে তত বেশি যোগ্য ও সুশিক্ষিত। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাবের ফেরেশতাগণ। নারী জাতির মধ্যে রয়েছেন এমন মহিয়সী ব্যক্তিত্ব যারা কেবল নারী জাতির জন্য নন বরং পুরো বিশ্বাসী বা ইমানদার মানব সমাজের জন্য নেতৃস্থানীয় আদর্শ। পবিত্র কোরআনে নারী বা নিসা নামের একটি বিশাল সূরা রয়েছে, অথচ পুরুষ নামের কোনো সূরা নেই। এছাড়াও মহিয়সী নারী হযরত মারিয়ামের নামে নামকরণ করা হয়েছে পবিত্র কোরআনের একটি সূরার। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ও ইমরানের কন্যা মারিয়াম এ দুইজনের মাঝে গোটা মুমিন সমাজের জন্য আদর্শ রয়েছে বলে পবিত্র কোরআন স্পষ্টভাবে উল্লেখ করেছে।
পবিত্র কোরআনের দৃষ্টিতে আদর্শ মা বা যোগ্য নারী তারা যারা পারিবারিক দায়িত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তারা স্বামীদের অনুপস্থিতিতে তাদের সম্পদ ও অধিকার রক্ষা করেন। মানব ইতিহাসে এমন অনেক নারী দেখা যায় যারা স্বামীর জুলুম ও খোদাদ্রোহিতার মোকাবেলায় ইমান আর সত্য ও ন্যায়ের পথ বেছে নিয়ে তাতে অবিচল থেকেছেন এবং স্বামীকে সুপথে আনার জন্য শেষ পর্যন্ত ধৈর্য ধরেছেন। এমনই একজন মহিয়সী নারী হলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আসিয়া সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।
পবিত্র কোরআনের দৃষ্টিতে লজ্জা হচ্ছে নারীর প্রধান ভূষণ। পুরুষের মতো নারীর চারিত্রিক পবিত্রতাও সমাজের জন্য খুবই জরুরি। কোনো জাতির নারী ও পুরুষ যদি নীতিনৈতিকতাবিহীন বা চরিত্রহীন হয়ে পড়ে তাহলে সেই জাতির ধ্বংস অনিবার্য। পবিত্র কোরআনের সূরা কাসাসের 25 নম্বর আয়াতে হযরত মুসা নবীর হবু স্ত্রী তথা হযরত শুয়াইব আলাইহিসালামের দুই কন্যার একজন সম্পর্কে বলা হয়েছে, অতঃপর বালিকাদ্বয়ের একজন সর্বোচ্চ লজ্জাজড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল। পবিত্র কোরআন নারীদেরকে তাদের আকর্ষণ রূপ বা সাজসজ্জা সব পুরুষের কাছে তুলে ধরতে নিষেধ করে। এ ধরনের রূপ প্রদর্শন নারীর ব্যক্তিত্ব ও সম্মানের জন্য ক্ষতিকর। নারীকে সম্মান করতে হবে তার মানবীয় গুণ, যোগ্যতা ও ক্ষুধাভীতির জন্য, কিন্তু নারীর অধিকার ও সম্মানের সঙ্গে তার বাহ্যিক রূপ বা চাকচিক্যময় বেশভূষার কোনো সম্পর্ক নেই। তাই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা জাহেলি বা মূর্খতার যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না।
শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 8 জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশে রাষ্ট্রদূতদের সতর্ক থাকার নির্দেশ প্রথম আলো। পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশিদের নিয়ে বিদেশিদের মাতব্বরি দরকার নেই। কালের কণ্ঠ, হেলথ সার্ভিসে অনেক সমস্যা আছে যা খোলামেলাভাবে বলার সুযোগ নেই, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন। ফখরুল আব্বাসের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। মানব জমিন, রোদের দেখা মিলল ঢাকায়। যুগান্তর, ফারদিন হত্যা মামলা, জামিন পেলেন বুশরা ইত্তেফাক। ভারতের শিরোনাম, কলকাতায় জাল নোটের হদিস, গ্রেপ্তার এক। আনন্দবাজার পত্রিকা, ফের বিমানে নেশাতুর যাত্রীদের দৌরাত্ম্য, নামিয়ে দেয়া হলো দুই রাশিয়ানকে। সংবাদ প্রতিদিন, ঠান্ডায় কাঁপছে কলকাতা আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। নির্বাচনে কারসাজি নিয়ে সন্দেহ করা যুক্তরাষ্ট্রের জ্ঞানের অভাব, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রথম আলো, বিস্তারিত খবরে লেখা হয়েছে, নির্বাচনে কারসাজি নিয়ে সন্দেহ করা যুক্তরাষ্ট্রের জ্ঞানের অভাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইগেট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজ দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে, কোনোদিন নির্বাচনে কারসাজি করেনি। সুতরাং এ ব্যাপারে তারা যে সন্দেহ করে, তাদের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞতার অভাব, জ্ঞানের অভাব। তারা হয়তো বিষয়গুলো ঠিকমতো অবজার্ভ করছে না বলে অনেক সময় অবান্তর মন্তব্য করে। আশা করব তারা আমাদের ইতিহাস পড়ুক এবং চলার পথ দেখুক। প্রথম আলোর অপর এক খবরে লেখা হয়েছে, এটি প্রথম আলোর খবর, দলটির অন্য এক খবরে লেখা হয়েছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ও বাহিনীটির সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপর 2021 সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ফের একই ধরনের নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার। এমন প্রেক্ষাপটে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি সতর্কতা নিতে বলেছে সরকার।
ফখরুল আব্বাসের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই, মানবজমিনের এ খবরে লেখা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশের পর ফখরুল ও আব্বাসের কারাগার থেকে মুক্তি পেতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান নিশিরাতের সরকার তাদের অব্যবস্থা ও দুর্নীতির কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকায়দায় আছে, তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে নষ্ট রাজনীতির কাছে আমরা বারবার আত্মসমর্পণ করেছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নষ্ট রাজনীতি নষ্ট মানুষ নষ্ট রাজনীতিকের জন্ম দেয়, এত বিভেদ আমাদের রাজনীতিতে, এই জন্যে তো আমরা মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল যে বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ কি আমরা রাখতে পেরেছি? এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। তপস্বিত শীত বস্ত্র পরে রাহুলের ছবি প্রকাশ করে কটাক্ষ বিজেপির, পাল্টা কংগ্রেসেরও। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশকে এক সূত্রে বাঁধতে চেয়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। হাড় কাঁপানো শীতের মধ্যেও ট্রেডমার্ক সাদা টি শার্ট পরেই দিনের পর দিন হেঁটে চলেছেন তিনি। সকলেরই প্রশ্ন, কি করে এই শীতে সুস্থ রয়েছেন কংগ্রেস সাংসদ? দলীয় কর্মীদের অধিকাংশের মতে রাহুল গান্ধী একজন তপস্বী, তাই প্রবল শীতেও তার ঠান্ডা লাগছে না। এবার পাল্টা জবাব দিয়ে রাহুলের একটি ছবি পোস্ট করল বিজেপি, সেখানে দেখা যাচ্ছে টি শার্টের নিচে আসলে শীত বস্ত্র পরেছেন কংগ্রেস সাংসদ। ২৫ লাখ টাকা দিলে তবেই পাবেন দেহ, চীনে ডাক্তারি পড়তে পাঠানো পুত্রের মৃত্যুতে দিশেহারা দম্পতি। আনন্দবাজার পত্রিকার এশীয় নামের খবরে লেখা হয়েছে, চীনে ডাক্তারি পড়ার খরচ কম, তাই পুত্র শেখ আবদুল্লাহকে MBBS পড়তে পাঠিয়েছিলেন তামিলনাড়ুর পুদুকোট্টাইয়ের বাসিন্দা সাদলি। কিকিহার মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ছিলেন আবদুল্লাহ। ঘরবাড়ি বিক্রি ধার দেনা করে পুত্রকে চীনে পাঠিয়েছিলেন। যাওয়ার সময় পুত্র বলে গিয়েছিল, বাবা চিন্তা করো না, ডাক্তার হয়ে আমি সব দেনা মিটিয়ে দেব, নতুন বাড়ি বানাব, নতুন আসবাব নিয়ে আসব ঘরে। কিন্তু তার আগেই সব ওলট পালট হয়ে গিয়েছে সৈয়দ আব্দুল হোসেন সাদলির জীবনে। পুত্রের ডাক্তার হয়ে ফেরার স্বপ্নে বিভোর হয়ে নয়, এখন শুধু পুত্রের দেহ পেতে হাপিত্যেস করছেন তিনি। ২৫ লক্ষ টাকা দিতে পারলে তবেই পুত্রের দেহ ফেরত পাবেন, চীনের হাসপাতাল থেকে তাকে এমনটাই জানানো হয়েছে বলে দৈনিক ভাস্করকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাদলি। কোভিডের মধ্যেও বেপরোয়া চীন, আগামী ৪০ দিনে দেশে অবাধ যাতায়াত 200 কোটি মানুষের। সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, ২০২০ সালের পর আনন্দ অনুষ্ঠানে থাবা বসিয়েছিল কোভিড অতিমারী, বিপুল জনরোষের মুখে পড়ে অবশেষে দেশ থেকে কোভিড বিধি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে চীন সরকার। বিদেশি পর্যটকদের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ অনুপরিস্থিতিতে চীন প্রশাসনের অনুমান, আগামী ৪০ দিনে অন্তত 200 কোটি মানুষ চীনে যাতায়াত করবেন। চীনা নববর্ষ উদযাপন করতে প্রতি বছরই প্রচুর সংখ্যক মানুষ সেদেশে উপস্থিত হন। চীনের গ্রেট মাইগ্রেশন নামে অভিহিত করা হয় এ বিষয়টিকে। অতিমারী পরবর্তী সময়ে সাধারণ মানুষের উৎসাহ আরও অনেক বেশি থাকবে বলেই অনুমান। প্রসঙ্গত, শনিবার থেকেই ৪০ দিনব্যাপী চীনা নববর্ষের অনুষ্ঠানের সূচনা হয়েছে। ফের বিমানে নেশাতু যাত্রীদের দৌরাত্ম্য, নামিয়ে দেয়া হল দুই রাশিয়ানকে। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর কম্বলে প্রস্রাবের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে। এর মধ্যেই ফের বিমানের ভেতরে অবভ্যতার ঘটনা সামনে এল। গো ফার্স্ট এর এক মুম্বাই গোয়াগামী উড়ানে এই অভিযোগ ওঠে দুই রাশিয়ানের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে তাদের বিমান থেকে নামিয়ে দেয়া হয়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সুখের নিয়ের।
সুখের নে
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের 43তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পরিণয় সে তো অভিনয়, সে যে জীবনের সব সুর তাল ও লয়। প্রজাপতির দুই পাখার মতো একই সূত্রে দুই হৃদয়ের ছন্দ মিলের অভ্যুদয়। নারী যেন ফুল নর বুলবুল, তাই তো নরনারীর প্রাণে সুর ও সুরভীর মিলনে বিধাতা দিয়েছেন চিরন্তন আকর্ষণ। জীবনের পূর্ণতার বিবর্ধন থাকতে একই নীড়ের বন্ধনে। ব্যক্তি আসে ব্যক্তি যায়, থেকে যায় নবপ্রজন্মের সবুজ উদ্যান। পরিবার যেন জীবন মরুতে বর্ণাঢ্য গুল বাগিচা, প্রেমের গুলশান।
বিয়ে প্রত্যেক মানুষেরই তথা প্রত্যেক নর ও নারীর মৌলিক অধিকার। প্রাপ্তবয়স্ক নর ও নারী যদি তাদের স্নেহময় আবেগ অনুভূতি এবং অনিবার্য প্রাকৃতিক চাহিদা পূরণের জন্য বিয়ের পথ বেছে না নেন, তাহলে সমাজে নেমে আসবে বিপর্যয়। আর এজন্যই ইসলাম বিয়েকে অশেষ গুরুত্ব দেয় এবং হাদিসে বলা হয়েছে যে বিয়ে করলো সে যেন ধর্মের অর্ধেক রক্ষা করলো। তাই বেশি বয়সে বা খুব দেরি করে বিয়ে করাকেও ইসলাম সমর্থন যোগায় না। বর্তমান যুগে তথা আধুনিক এই যুগে নগরায়ণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নর ও নারীদের একই স্থানে ও একই কর্মক্ষেত্রে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় পশ্চিমা সাংস্কৃতিক প্রভাবে বৈধ সীমারেখার বাইরে নরনারীর সম্পর্ক এবং বিশেষ করে যুবক ও যুবতীদের সম্পর্ক ও ঘনিষ্ঠতা নানা ধরনের সামাজিক সংকট সৃষ্টি করছে। আর এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে নারী বা যুবতীরা। অনেক ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবকরা যুবতী নারীদের সঙ্গে ঘনিষ্ঠতা সৃষ্টির পর অন্য নারীতে আসক্ত হয়ে কিংবা আরও বেশি জানাশোনার অজুহাতে দেখিয়ে বিয়ের পথ ত্যাগ করছে। এভাবে প্রতারণা ও হতাশার শিকার হয়ে অনেক যুবতী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
পশ্চিমা সংস্কৃতিতে যৌন স্বাধীনতার নামে নরনারীর ও যুবক যুবতীদের অবাধ মেলামেশাকে আইনের আওতায় প্রশ্রয় দেওয়া হয়, ফলে সেখানে নারী নির্যাতন ও ব্যভিচার এবং নানা ধরনের যৌন রোগ খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। একই কারণে গর্ভপাত ও বিপুল মাত্রায় অবৈধ সন্তানের জন্মও পাশ্চাত্যের এক বড় সামাজিক সংকট। আর এসব সংকটের ধাক্কার বেশিরভাগটাই যায় নারীদের শরীর ও মনের উপর। বিশ্বের সবচেয়ে বেশি তরুণী মাতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা মাতা হচ্ছেন অবৈধভাবে। দেশটিতে প্রতিবছর যৌন রোগের শিকার হন 1,90,00,000 মানুষ, যা বিশ্বের সর্বোচ্চ। তালাকের সংখ্যার দিক থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। অবাধ যৌনাচার তথা ব্যভিচার যুগে যুগে বহু জাতির ধ্বংস ডেকে এনেছে। পাশ্চাত্যের বহু খ্যাতিমান পুরুষ যৌন লালসার দাস হতে গিয়ে হারিয়েছেন সম্পদ ও মর্যাদা।
ইসলাম কর্মক্ষেত্রে নারী ও পুরুষের যোগাযোগকে নিষিদ্ধ করেনি, তবে পরপুরুষ ও পরনারীর পারস্পরিক যোগাযোগকে নৈতিক পবিত্রতার আওতাধীন করতে বলে ইসলাম। ইসলামী আইন অনুযায়ী নারীকে বাইরের জগতে বা পরপুরুষের সামনে হিজাব মেনে চলতে হবে এবং অশালীন অঙ্গভঙ্গি বা উত্তেজক পোশাক পরাসহ প্রচক সব তৎপরতা থেকে দূরে থাকতে হবে, যা পুরুষদের বেলায়ও প্রযোজ্য। ইসলাম পুরুষ ও নারী উভয়কেই পরনারী বা পরপুরুষের সামনে দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছে।
শিয়া মুসলিম আইন ব্যভিচার এড়ানোর অন্যতম পন্থা হিসেবে অস্থায়ী বিয়ের প্রথাকে সমর্থন করে। এ নিয়ে নানা সমালোচনা থাকলেও অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এ প্রথার যথাযথ ব্যবহার ব্যভিচার রোধে বেশ সহায়ক এবং তুলনামূলকভাবে অত্যন্ত অল্প খরচে বিয়ে করার এই প্রথা চালু থাকলে মানব সমাজ থেকে ব্যভিচার প্রায় উঠেই যেত। তারা বলেন, এটা ঠিক যে অস্থায়ী বিয়ের মাধ্যমে স্থায়ী বিয়ের সব লক্ষ্যগুলো অর্জন করা যায় না, যদিও এ ধরনের বিয়েতেও নির্দিষ্ট মোহরানা সহ স্থায়ী বিয়ের নানা শর্ত থাকে এবং উভয় পক্ষের সম্মতিক্রমে স্থায়ী বিয়ের শর্তের অনুরূপ নানা শর্ত যোগের সুযোগ রয়েছে। এমনকি অস্থায়ী বিয়েকে স্থায়ী বিয়েতেও রূপান্তর করা যায়। মানব সমাজেরই অনেকেরই স্থায়ী বিয়ের আর্থিক সঙ্গতি নেই, সেক্ষেত্রে তাদেরকে হয় অস্থায়ী সন্ন্যাস ব্রতে থাকতে হবে ধৈর্য ধরে, অথবা ব্যভিচারের মতো পাপে জড়াতে হবে। আর এই পাপ ঠেকাতেই মহান আল্লাহ পবিত্র কোরআনে অস্থায়ী বিয়ের বিধান রেখেছেন বলে ওই বিশেষজ্ঞরা মনে করেন। আর যাদের স্থায়ী বিয়ে করার মতো আর্থিক সামর্থ্য ও সঙ্গতি রয়েছে তাদের কখনো অস্থায়ী বিয়ের পথ ধরা উচিত নয়। কেউ সাধারণত স্থায়ী বিয়ের সঙ্গতি থাকা সত্ত্বেও অস্থায়ী বিয়ের দিকে ঝোঁকেন না।
আর যাদের কাছে বিয়ে কেবলই নেশা, তারা স্থায়ী বিয়েরও অপব্যবহার করতে পারেন দ্রুত তালাক দিয়ে বারবার বহু স্থায়ী বিয়ে করার মাধ্যমে। সন্তান গ্রহণের উদ্দেশ্য নিয়ে কেউ সাধারণত অস্থায়ী বিয়ে করেন না। শর্ত নবায়ন করা না হলে এ ধরনের বিয়ে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে তালাকের মাধ্যমে বাতিল হয়ে যায়। কুমারী মেয়ের অস্থায়ী বিয়ের জন্য বাবা মায়ের সম্মতি বা বাবা মা মৃত হলে বাবা মায়ের স্থলাভিষিক্ত কারোর সম্মতি নেওয়া জরুরি, কিন্তু বিধবা বা তালাকপ্রাপ্ত নারীর ক্ষেত্রে ওই সম্মতি নেওয়া জরুরি নয়। এক্ষেত্রে ওই মেয়ে ও অস্থায়ী বিয়েতে আগ্রহী পুরুষের পারস্পরিক সম্মতি যথেষ্ট। নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলে তারা উভয়ে যদি চান তবে ওই বিয়ের মেয়াদ নবায়নও করতে পারেন। অস্থায়ী বিয়ের শর্ত নির্ধারণে স্বাধীনতা অপেক্ষাকৃত বেশি। যেমন স্থায়ী বিয়ের অন্যতম শর্ত এটা যে পুরুষের ইচ্ছা হোক বা না হোক তিনি স্ত্রীর দৈনন্দিন ভরণ পোষণ এবং অন্যান্য প্রয়োজন পূরণের খরচ যোগাতে বাধ্য। কিন্তু অস্থায়ী বিয়ের ক্ষেত্রে পুরুষ এ ধরনের শর্ত নাও মানতে পারেন বা তার তা মানার সঙ্গতি নাও থাকতে পারে, অথবা স্ত্রী নিজেই স্বামীর অর্থ গ্রহণে আগ্রহী নাও হতে পারেন।
পরিবারের সমৃদ্ধি ও স্থায়িত্বের অন্যতম শর্ত হল এর সদস্যদের পারস্পরিক আস্থা ও আমানতদারি তথা বিশ্বস্ততা। এজন্য সর্বাগ্রে স্বামী ও স্ত্রীকে পরস্পরের দায়িত্ব এবং অধিকারের বিষয়ে সচেতন হতে হবে। বিশ্বস্ততার রক্ষা বলতে কেবল স্ত্রী বা স্বামীর অর্থ সম্পদ ও জীবনযাপনের সামগ্রী রক্ষা করাকেই বোঝায় না, স্ত্রীর বা স্বামীর ও তার পরিবারের সম্মান ও গোপনীয় বিষয়গুলোর গোপনীয়তা রক্ষাও এর অন্যতম দিক। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নেড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানটি শুনলেন। এবার বিদায় নেওয়ার পালা। যাওয়ার আগে সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনী রাশিয়া বলেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর গোলাবর্ষণ অব্যাহত থাকা সত্ত্বেও রাশিয়া নিজের ঘোষিত একতরফা যুদ্ধবিরতি পালন করেছে। রাশিয়া অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে শুক্রবার দিনের মধ্যভাগ থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত 36 ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ইরানের সাম্প্রতিক দাঙ্গার সময় স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক জওয়ানকে হত্যাকারী দুই ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন সরকার। জো বাইডেন প্রশাসন ওই মৃত্যুদণ্ড কার্যকর করার কারণে তেহরানের বিরুদ্ধে আরও বেশি চাপ প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস শনিবার ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দাবি করেছেন দাঙ্গাকারীদের দমন করার কৌশল হিসেবে ওই দুই ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি বলেন, আমরা এই সাজানো বিচার এবং মোহাম্মদ মাহাদি কারামিও ও মোহাম্মদ হুসেনের মৃত্যুদণ্ড কার্যকর করার তীব্র নিন্দা জানাচ্ছি। বাকস্বাধীনতার অজুহাতে কোন দেশ বা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য। রিয়াদের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা জোরদার হওয়ায় ইরান থেকে সৌদি আরবে রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি। বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং ভারতের সকল মাদ্রাসা থেকে অমুসলিম ছাত্রদের চিহ্নিত করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নির্দেশ দিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাচ্ছি। খোদা হাফেজ।